Strand.
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসিত হবার বিষয় নিয়ে একটি রিপোর্ট।
It is tragic that the president's reckless actions make impeachment necessary.
রয়েছে কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হুসাইনের শাকিলের রিপোর্ট।
মিয়ানমার প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গাদের দুই দিনের বৈঠকে কোনো সফলতা আসেনি।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের প্রতিটি রাজ্যেই এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে।
রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ গতরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি নিজের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য প্রেসিডেন্ট পদের অপব্যবহার করেছেন এবং তারপর তাঁর কর্মকাণ্ড নিয়ে তদন্ত করতে কংগ্রেসের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এটা এখনও পরিষ্কার নয় যে বিষয়টি বিচারের জন্য কত তাড়াতাড়ি সেনেটে যাবে, এবং মনে করা হচ্ছে যে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠ সেনেটে ট্রাম্প এই সব অভিযোগ থেকে খালাস পেয়ে যাবেন। সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল বলেছেন যে জানুয়ারি মাসে সেনেটের কার্যক্রমে বিষয়টি অগ্রাধিকার পাবে। তবে সেনেট বিষয়টি বিবেচনায় নেওয়ার আগে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে অভিসংসদের অনুচ্ছেদগুলো সেনেটের কাছে পাঠাতে হবে, আর এই সময়সীমা সম্পর্কে গতকাল পেলোসি কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বলেছেন প্রতিনিধি পরিষদ কৌঁসুলি ঠিক করার আগে তিনি সেনেট সদস্যদের কাছ থেকে জানতে চান তারা কিভাবে এই বিচার পরিচালনা করবেন। ভোটে অভিশংসন প্রস্তাব পাশ হওয়ার পরপরই হোয়াইট হাউস এক বিবৃতিতে একে ভাঁওতাবাজির অভিশংসন বলে অভিহিত করেছে এবং বলছে যে এদেশের ইতিহাসে এটি হচ্ছে অন্যতম একটি লজ্জাজনক রাজনৈতিক অধ্যায়। ওই বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট এ ব্যাপারে নিশ্চিত যে সেনেট নিয়মমাফিক শৃঙ্খলা, ন্যায্যতা এবং যথার্থ প্রক্রিয়া ফিরিয়ে আনবে, যার সবকটি প্রতিনিধি পরিষদে অগ্রাহ্য করা হয়েছে। এতে বলা হয় পরবর্তী পদক্ষেপের জন্য তিনি প্রস্তুত রয়েছেন এবং এই আস্থা রাখছেন যে এই সব অভিযোগ থেকে তিনি বেকসুর খালাস পাবেন। প্রেসিডেন্টের প্রতিনিধি পরিষদে অভিশংসন হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদের পর। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ছিল এমন সব অভিযোগের উপর ভিত্তি করে যা তাঁর কথায় কল্পনাপ্রসূত। আজ মস্কোতে পুতিন তার বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তাঁকে অভিশংসনের পক্ষে ভোট দিলেও তিনি আশা করছেন ট্রাম্প ক্ষমতায় টিকে থাকবেন। পুতিন বলেন যে দলটি নির্বাচনে হেরে গেছে, তারা এখন অন্যভাবে লড়ছে। পুতিন আরও বলেন যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে স্টার্ট চুক্তি স্বাক্ষর করতে রাজি রয়েছে, কিন্তু রাশিয়ার প্রস্তাবের প্রতি কোনো সাড়া পাওয়া যায়নি। পুতিন বলেন এই চুক্তি না হলে বিশ্বে আর কিছুই অস্ত্র প্রতিযোগিতা থামাতে পারবে না। মিয়ানমারের দক্ষিণাঞ্চলে রাখাইন শহরে আজ তিনটি ছোট ছোট বোমা বিস্ফোরিত হয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। মিয়ানমারের অসামরিক নেত্রী অং সান সু চির ওই সংঘর্ষপূর্ণ রাজ্যে এক ব্যতিক্রমী সফরে গিয়ে নামবার ঠিক আগেই এই বিস্ফোরণটি ঘটে। মিয়ানমারের পশ্চিম উপকূলের অদূরে সাধারণত শান্তিপূর্ণ মানাউং শহরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেখানেই সুচির একটি সৌরশক্তি স্থাপনা উদ্বোধনের কথা। তিনি বলেন যে সুচি আসবার আগেই এই বিস্ফোরণটি ঘটে, তবে যেহেতু সেটি শহরের অন্যদিকে ঘটে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুচি কর্মসূচির অপরিবর্তিত ছিল এবং তারপর তিনি নিরাপদে বিমানে করে ইয়াঙ্গুনে ফিরে গেছেন। তবে মানাওয়ে বিস্ফোরণের এই ঘটনাটি আগে কখনো ঘটেনি। কোনো গোষ্ঠী এখনও এইসব বোমা পাতার দায় স্বীকার করেনি। স্থানীয় সংবাদ মাধ্যমের ছবিগুলোতে দেখা গেছে বোমাগুলো রাস্তার ধারে বিস্ফোরিত হয়। আরও উত্তরে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষে লিপ্ত রয়েছে। ওই বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করছে যে তারা আরও স্বায়ত্তশাসন এবং জাতিগোষ্ঠীগতভাবে রাখাইন রাজ্যের বৌদ্ধদের অধিকারের জন্য লড়ছে। ওই এলাকা থেকে হাজার হাজার লোক পালিয়ে গেছে এবং অনেক অসামরিক লোক নিহত হয়েছে। উভয় পক্ষের তরফ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে মিয়ানমারের সামরিক বাহিনী অসামরিক বন্দীদের উপর নির্যাতন চালিয়েছে এবং অনেককে অপহরণ করে নিয়ে গেছে। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গাদের দুদিনের বৈঠকে কোনো সাফল্য আসেনি, বরং ভীতি বেড়েছে ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি কিংবা নাগরিক অধিকারের প্রশ্নে কোনো সদুত্তর মিলেনি। মিয়ানমার প্রতিনিধি দলও স্বীকার করেছেন এটি ছিল একটি ব্যর্থ বৈঠক। তবে রোহিঙ্গারা দাবি করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে রোহিঙ্গাদের সাথে লোক দেখানো বৈঠক করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ধারণা, গণহত্যার অভিযোগ সহ আন্তর্জাতিক চাপ থেকে বাঁচার জন্য মিয়ানমারের নানামুখী কৌশলের অংশ হতে পারে এই বৈঠক। মিয়ানমার প্রতিনিধি দলের কাছ থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া না পেয়ে হতাশ হয়েছেন দুই দিন ধরে বৈঠকে থাকা রোহিঙ্গারা। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে টানা দুই দিনের বৈঠকে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি ও আসিয়ানের 7 সদস্যের প্রতিনিধির সাথে কথা বলেছেন প্রায় অর্ধশত রোহিঙ্গা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
এবং কক্সবাজার থেকেই মোয়াজ্জেম হোসেন শাকিলের একটি বিস্তারিত রিপোর্ট শুনবেন আজই বিশ্ব সংবাদের পর।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনের তরফে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই উকিল নোটিশ পাঠানো হয়। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
গ্রামীণ ফোনের বেশিরভাগ শেয়ারের মালিক টেলিনর। অডিট আপত্তি, 12,500 কোটি টাকার বিষয়ে সালিশ চাওয়া হয়েছে ওই নোটিশে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, নোটিশে তারা বলেছে বিষয়টি এখানে নিষ্পত্তি না হলে টেলিনর আন্তর্জাতিক আদালতে মামলা করবে। এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তিমন্ত্রী বলেন এই নোটিশ নিয়ে সরকারের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। মন্ত্রী অবশ্য বলেন বাংলাদেশের আদালতে যেখানে মামলা হয়েছে সেখানে সালিশের সুযোগ নেই, এটা সম্পূর্ণ নির্ভর করছে আদালতের উপর। আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে মন্ত্রী বলেন কোনো দেশে বিজনেস করে সে দেশের আইন আদালত অমান্য করে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত 24 নভেম্বর মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনকে আপাতত 2,000 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় নাভিল বিভাগ। আগামী 3 মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ পুলিশের একজন সদস্যকে দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ভারতে পাচারের অভিযোগে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
গ্রেপ্তারকৃত দেবপ্রসাদ সাহা বর্তমানে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং এর আগে যশোরের বেনাপোলে ইমিগ্রেশন পুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার তাকে ঢাকায় গ্রেপ্তার করে বুধবার যশোরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার যশোরের আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, তবে এই পুলিশ কর্মকর্তা বিস্তারিত আর কিছুই জানাননি। জানা গেছে দেবপ্রসাদ সাহা ভারতের নাগরিক দুই ব্যক্তির কাছে তথ্য প্রদান করতেন। তথ্য পাচারের ওই ঘটনায় বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সংস্থার আরও একজন সদস্যকে ইতিপূর্বে আটক করার কথা জানা যায়। প্রাথমিক পর্যায়ের তদন্ত হয়েছে, এখন আরও তদন্ত চলছে বলে জানা গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রতিটি রাজ্যেই এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সরকারের দমন পীড়নের মাত্রা। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, লখনৌ প্রতিটি শহর প্রতিবাদে ফুঁসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গত 4 দিন ধরে কলকাতায় প্রতিবাদ মিছিলে হাঁটছেন, কালকেও বিক্ষোভ কর্মসূচি আছে তার। ওদিকে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে আজ বিক্ষোভকারীরা একটা পুলিশ চৌকি আর 2 বাসে আগুন লাগিয়ে দেয়। রাজধানী দিল্লিতে বিক্ষোভ এমনই ব্যাপক আকার নেয় যে নিরাপত্তার জন্য 19টি মেট্রো রেল স্টেশন বন্ধ করে দিতে হয়। একদিকে জনতার অবরোধ, অন্যদিকে রাস্তা আটকে পুলিশের তল্লাশি চলায় প্রবল যানজটে বহু যাত্রী ও বিমানকর্মীরা বিমানবন্দরে পৌঁছতে পারেননি। দিল্লি থেকে 19টি বিমান বাতিল হয়ে যায়, 16টি বিমানে ছাড়তে দেরি হয়। দিল্লির নানা জায়গায় বিক্ষোভ দেখানোর জন্য সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারার সহ বহু লোক গ্রেপ্তার হন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান বলছে তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত বিতর্কিত কাশ্মীরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। পাকিস্তান অভিযোগ করছে যে এর লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শান্তিতে বিঘ্ন ঘটিয়ে সীমান্তের ওপার থেকে হামলা চালানো। চালানো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি আজ ভিডিওর মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রতি তাঁর কথায় নতুন দিল্লির হুমকি সম্পর্কে ইসলামাবাদের উদ্বেগের বিষয়টি জানিয়ে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্জ এবং দেখতে পাচ্ছেন ফেসবুক ও ইউটিউবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করেছেন প্রতিনিধি পরিষদের ভোটে আইন প্রণেতারা। তিনি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছেন এই অভিযোগে প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করবার পক্ষে ভোট দিয়েছেন। এই সম্পর্কে এখন বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদে 230-197 ভোটে তা পাশ হয়। পাশাপাশি প্রেসিডেন্ট তাঁর বিরুদ্ধে তদন্ত করতে কংগ্রেসকে বাধা দিয়েছেন এমন অভিযোগেও 229-198 ভোটে একটি প্রস্তাব পাশ হয়। এর ফলে অভিশংসনের বিচার প্রক্রিয়া, অর্থাৎ তিনি প্রেসিডেন্টের পদে থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্তের জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে এই প্রস্তাব যাবে। আমাদের ক্যাপিটাল হিল সংবাদদাতা ক্যাথরিন জিপসন তার এ বিষয়ক এক রিপোর্টে বলেন, যুক্তরাষ্ট্রের 230 বছরের ইতিহাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন তৃতীয় প্রেসিডেন্ট যিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন। বুধবার প্রস্তাব পাশ হওয়ায় ডেমোক্রেটদের সাবধান করে ন্যান্সি পেলোসি স্পিকার, যিনি বলেন এই ঐতিহাসিক মুহূর্তে উল্লাস করা যাবে না, করা ঠিক হবে না। ন্যান্সি পেলোসি:
It is tragic that the president's reckless actions make impeachment necessary. He gave us no choice.
বলছিলেন এটা অত্যন্ত কষ্টের যে প্রেসিডেন্টের বেপরোয়া কাজের জন্য অভিশংসনের প্রয়োজনীয়তা পড়ল। তিনি আমাদের জন্য এছাড়া আর কোনো পথই খোলা রাখেননি। তিন মাসের তদন্তের পর প্রতিনিধি পরিষদে অভিশংসনের ভোট হলো। শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোন আলাপকে কেন্দ্র করে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ইউক্রেনের জন্য কংগ্রেসের বরাদ্দকৃত $400 মিলিয়ন সামরিক অনুদান বন্ধ রাখবার কথা বলেছিলেন। তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এবং তাঁর পুত্র হান্টার বাইডেন সম্পর্কে তথ্যও চেয়েছিলেন। হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ বলেন, এদেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়। শিফ:
ডোনাল্ড জে ট্রাম্প স্যাক্রিফাইসড আওয়ার ন্যাশনাল সিকিউরিটি ইন অ্যান এফর্ট টু চিট ইন দ্য নেক্সট ইলেকশন এন্ড ফর দ্যাট এন্ড হিজ কন্টিনিউড এফর্টস টু সিক।
তিনি বলছিলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের জাতীয় নিরাপত্তা বিসর্জন দিয়ে আগামী বছর নির্বাচনে প্রতারণা করবার প্রয়াস নিয়েছিলেন। আমাদের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপে সহায়তা নেবার অভিযোগে তাকে অভিশংসিত করাই উচিত। ইম্পিচ করবার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এতে তার কিছুই হবে না, বরং ডেমোক্রেটদেরই রাজনৈতিক ভাগ্য নষ্ট হবে। প্রেসিডেন্ট ট্রাম্প:
With today's illegal, unconstitutional and partisan impeachment, the do nothing Democrats, and they are do nothing, all they want to do is focus on this, what they could be doing, are declaring their depatriation.
তিনি বলছিলেন, আজকের এই অবৈধ এবং একমুখী দলীয় অভিশংসনে ভোটারদের মধ্যে ডেমোক্রেটদের প্রতি বিদ্বেষ এবং অবজ্ঞার মনোভাব তৈরি হবে, এটা তাদের জন্য একটি রাজনৈতিক আত্মহত্যা। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে এ নিয়ে কথা বলেছি। জানতে চেয়েছিলাম ইমপিচমেন্ট সম্পর্কে তার প্রতিক্রিয়া, তিনি যেমনটি বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পকে গত রাতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যে অভিশংসনের প্রস্তাব দুটো পাশ হয়েছে, দুটো রেজলিউশন, সেটা নিঃসন্দেহে এটা বেদনাদায়ক যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতি কিংবা উচ্চপদস্থ কাউকে অভিশংসন করা, ইম্পিচ করা, এটা নিঃসন্দেহে একটা বেদনাদায়ক এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য এই দেশের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো এটা হলো। তো এটার অনেক ধরনের পরিণতি হতে পারে। প্রেসিডেন্টের রেকর্ডে একটা কালিমা লিপ্ত হলো, কিন্তু সেই সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে অনেক প্রশ্ন তৈরি করেছে এবং অনেক আনসার্টেনটি, অনিশ্চয়তারও সৃষ্টি করেছে বলে মনে হয়।
হ্যাঁ, প্রেসিডেন্ট নিজেই তো তার প্রতিক্রিয়ায় বলেছেন যে এতে আমার কিছু হবে না, ডেমোক্রেটদের জন্য আত্মহত্যা হলো আর কি।
হ্যাঁ, সেটা তিনি বলেছেন, তার নিজের যে সমর্থক তাদেরকে কঠোরভাবে তার পেছনে দাঁড় করানোর জন্য দেখা যাচ্ছে যে তার দলের একজনও এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। কেবল রিপ্রেজেন্টেটিভ এমার্স মিশিগানের তিনি ভোট দিয়েছেন, কিন্তু তিনি ইতিমধ্যেই তার দল রিপাবলিকান দল ছেড়ে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, ফলে সে ছাড়া আর সকল রিপাবলিকান তার পক্ষে ভোট দিয়েছেন এবং বিপক্ষে ভোট দিয়েছেন তিনজন ছাড়া সকল ডেমোক্রেট। তিনজন মানে দুজন দেন দিয়েছেন আর একজন নীরব থেকেছেন। তিনি দুজন দুবারই বলেছেন যে আমি প্রেজেন্ট আছি, ভোট দেননি। তো ফলে একেবারে পার্টি লাইনই ভোট হয়েছে এবং এটার পরিণতি যে প্রেসিডেন্ট যেটা বলছেন তার সমর্থনের বেসটা এখনো মনে হচ্ছে একেবারে কঠোর। এখন ইন্ডিপেন্ডেন্টরা তো ভোটের ফলাফল নির্ধারণ করে, তাদের ভিতরে যদি এই ধারণা হয় যে ডেমোক্রেটরা, তাদের মধ্যে একটা স্মল পার্সেন্টেজও মনে করে যে ডেমোক্রেটরা কাজটা ঠিক করেনি বা অসংগত করেছে, তাহলে সেটা আগামী বছরের নির্বাচনে, নির্বাচন তো কেবল প্রেসিডেন্ট পদের জন্য হবে না, প্রতিনিধি পরিষদ সেনেট সবগুলোর জন্য নির্বাচন, প্রতিনিধি পরিষদের সকল আসনের জন্য, সেনেটের এক তৃতীয়াংশ সদস্যের জন্য
প্রভাব পড়বে ব্যাপকভাবে।
হ্যাঁ, প্রভাব পড়তে পারে এবং অনেকে আশঙ্কা এই কয়েকদিন গত এই তিন চার দিনের মধ্যে যে সমস্ত অপিনিয়ন পোল নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্টের পক্ষে অর্থাৎ অভিশংসনের বিরুদ্ধে জনমত বেড়ে গেছে এবং অভিশংসনের পক্ষে জনমত কমে গেছে, মানে পুরো ঘটনাটা উল্টে গেছে। আগে অভিশংসনের পক্ষে 50-52% ছিল, বিপক্ষে 43%-এর মতো ছিল, সেটা উল্টে গেছে। তো ফলে এটাও একটা,
এটার কারণ কি এরকম মানে পরিবর্তনটা হলো কেন?
এটা নানা কারণে হতে পারে। প্রথম কথা হচ্ছে রিপাবলিকান দলের পক্ষ থেকে ব্যাপকভাবে দেশব্যাপী প্রচারণা চালানো হয়েছে অত্যন্ত ইফেক্টিভলি, তার সমর্থনের বেসকে খুব মজবুত করে রাখা হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্টদের মধ্যেও মানে সেটাকে বেশ প্রসারিত ভাবে তার প্রচারণা চালিয়েছেন, ডেমোক্রেটরা সেটা করতে পারেনি। আরেকটা হচ্ছে ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা আছেন সেখানে এখনো এক ডজনের মতো রয়ে গেছেন, সেইখানে একটা ডিজারে একেবারে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, কে সামনে এগিয়ে আসবেন সেটার ব্যাপারেও ডেমোক্রেটদের আগামী নির্বাচনে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই জনমতে সেটারও প্রতিফলন কিছুটা ঘটেছে।
ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হয়েছে, এর পরের পদক্ষেপ কি, কিভাবে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প থাকবেন কি থাকবেন না সে সিদ্ধান্ত হবে, সে ব্যাখ্যাও দিলেন সৈয়দ মোহাম্মদুল্লাহ।
কেউ জানতো না, আমরা কেউ জানি না, মানে বলতে গেলে শতকরা 99% কনস্টিটিউশনাল এক্সপার্টরা এটা আশা করেনি। ন্যান্সি পেলোসি বলেছেন তিনি পাঠাবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন সেনেটে, তারা কি করে তার উপরে নির্ভর করে, আসলে পাঠাতে তাকে হবে সেটা তার কনস্টিটিউশন বাধ্যবাধকতা, কিন্তু এও এক ধরনের দরকষাকষি, সেনেটের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করা তাদের কিছু কিছু প্রস্তাব মেনে নেওয়ার জন্য, কিন্তু সিনেট হাউসের কোন চাপ মানতে বাধ্য না এবং ডেমোক্রেটদের যেহেতু মাইনরিটি তারা যা বলবে তারা তারা মেনে নেবে এটাও মনে হচ্ছে না। ফলে সিনেটর মিচ ম্যাককনেল যে সিনেটে রিপাবলিকানদের নেতা, তিনি তার পছন্দ মতো স্টেপস নেবেন এবং তিনি মাত্র গতকালই সম্ভবত বলেছেন স্পষ্ট, তিনি এখন স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন সিনেট ফ্লোরে, এই মুহূর্তে শুরু করতে যাচ্ছেন। তিনি গতকাল বলেছেন আমার বিরুদ্ধে বলা হচ্ছে হোয়াইট হাউসের সাথে আমি কোঅর্ডিনেট করছি, আমি তো প্রেসিডেন্টের পক্ষের লোক, আমি নিরপেক্ষ ভাবে এটা পরিচালনা করবো এটা মোটেই না, আমি পক্ষপাতপূর্ণ ভাবে আমি যে পক্ষের লোক সেইভাবেই আমি কাজ করবো, এবং সে হাউসের যে প্রস্তাব তিনি অভিশংসন প্রস্তাব তিনি বলেছেন অত্যন্ত ক্ষিপ্রতার সাথে এটা করা হয়েছে, ঠিক মতো করা হয়নি, মানে তড়িঘড়ি করে করা হয়েছে, ঠিক মতো করা হয়নি, থরোলি চেক করার মানে স্টেপস নেওয়া হয়নি এবং আমেরিকার ইতিহাসের সবচেয়ে অসংগত আনফেয়ার ভাবে এটা করা হয়েছে ইমপিচমেন্ট, এই কথা উনি বলেছেন এবং সেই কথাগুলোই উনি আজকের তার বক্তব্যে বললেন বলে অনেকে ভবিষ্যৎবাণী করেছেন।
মাস তিনেক আগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই অভিশংসন তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট বারবারই বলে আসছেন যে অভিযোগ নিয়ে এই তদন্ত করা হচ্ছে সেটি সঠিক নয়, এটি এক ধরনের প্রতারণা। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সামান্য অংশ।
It's a hoax. The whole impeachment thing is a hoax. We look forward to getting on to the Senate. We're not entitled to lawyers. We're not entitled to witnesses.
প্রেসিডেন্ট বলছিলেন যে মূলত রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যেই তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া নিয়েছেন ডেমোক্রেটরা। আমেরিকান অভিশংসন নিয়ে আমেরিকানরাও বিভক্ত। কেউ মনে করছেন কংগ্রেস ঠিক কাজ করেছে, তাকে পদ থেকে সরানোই উচিত। অনেকেই এর বিপক্ষে মত দিয়েছেন। আমাদের আরেক সহকর্মী অর্দিতা ডানেওলরি এক রিপোর্টে কয়েকজন আমেরিকানের মতামত তুলে ধরেছেন। মেইনের সাধারণ ভোটার কোরি হোমস ট্রাম্প বিরোধী। তিনি মনে করেন ওই লোকটি মিথ্যা কথা বলে, আইন ভঙ্গ করে, সংবিধান লঙ্ঘন করে। প্রথমবার নির্বাচনে জিতেছে পুতিনের সঙ্গে মিলে প্রতারণা করে, এবার আবারও তা করার চেষ্টা করেছে। ওয়াশিংটনের সাধারণ ভোটার পাকি উইল্যান্ডের মতে সত্য জানা যাবে এই সিদ্ধান্ত সেনেটে হবার পরে। বলেন, সেনেট এবং হাউজের সদস্যরা যখন এটা মানবেন না তখন আসল সত্য বেরিয়ে আসবে। আমরা তখন এমন একটা সময়ে বসবাস করছি, আমরা এখন এমন একটা সময়ে বসবাস করছি যেটা সংবিধান বিরোধী হতে পারে, সংবিধানের বিপক্ষে যেতে পারে, সাংবিধানিক সংকটে আমরা পড়তে পারি, গণতন্ত্রেরও সমস্যা হতে পারে আমাদের। নেভাডার মার্ক কাম্পের মতে, আমার মতে এটি একটি সঠিক সিদ্ধান্ত নয়, ইম্পিচমেন্ট সঠিক নয়, এর কোনো যৌক্তিক ভিত্তি নেই যার মধ্যে দিয়ে সংবিধান মতো প্রেসিডেন্টকে পদ থেকে সরানো যায়। বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসন ভোটের আগে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মূলত ট্রাম্প বিরোধী লোকজনই এই সব সমাবেশে অংশ নেন। সহকর্মী মাইকেল সেলিভান তার এক রিপোর্টে লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং অপরপর শহরের ট্রাম্প বিরোধী প্রতিসমাবেশে অংশগ্রহণকারীদের বক্তব্য তুলে ধরেন। টিম হরড সমাবেশে অংশগ্রহণকারী একজন আমেরিকান। তিনি বলেন ট্রাম্প সম্ভাব্য পদ্ধতির মধ্যে দিয়েই যাবেন।
Trump is entitled to all the due process he wants. He should just show up and testify.
তিনি বলছিলেন সকল পদ্ধতির ভিতর দিয়ে গিয়ে ট্রাম্পের উচিত ঠিকমতো সাক্ষ্য দেয়া, সহযোগিতা করা। 40% বেশি আমেরিকান মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করবার প্রয়াসটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ এর বিরোধিতা করছেন। তবে চূড়ান্ত ফলাফল কী হবে সেনেটে বিচার প্রক্রিয়ায় তা জানা যাবে চূড়ান্তভাবে। সকলেই মনে করছেন সেনেট প্রেসিডেন্টকে তার পদ থেকে সরানোর বিপক্ষে রায় দেবে, কারণ সেনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকান দলের মধ্যে। সৈয়দ মোহাম্মদুল্লাহও একই মন্তব্য করেন।
শেষ পর্যন্ত সেনেটে এবং সেনেটে যেহেতু দুই তৃতীয়াংশ মেজরিটি লাগবে প্রেসিডেন্টকে পদ পদ মানে পদ থেকে বের করে দেওয়ার জন্য, সেই ভোট পাস হওয়ার জন্য সেনেটের ট্রায়ালে যেখানে চিফ জাস্টিস প্রিজাইড করেন, যেহেতু 53 জন
রিপাবলিকান
সেনেটর আছেন, 47 জন ডেমোক্রেটিক পার্টি, সেখানে সিম্পল মেজরিটি হলে ডেমোক্রেটিক পার্টির পক্ষে হবে না, 51 ভোট হবে না, 67 তো দূরের কথা। বলে প্রেসিডেন্ট ট্রাম্প তো তাঁর পদে বহাল থাকবেন এটা অবধারিত, কিন্তু এটা আগামী নির্বাচনে প্রভাব কতটা পড়বে ডেমোক্রেটদের জন্য একটু আশঙ্কার কারণ আছে, কারণ 35 জন ডেমোক্রেটিক কংগ্রেস পার্সন ভোট দিয়েছেন ইমপিচমেন্টের পক্ষে, যেই সেই সমস্ত স্থান থেকে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প গত নির্বাচনে মেজরিটি পেয়ে গেছেন, বেশি ভোট পেয়েছেন, ফলে তাদের অনেকে পদ হারাতে পারেন। এবং এই নির্বাচনের ফলে এই অভিশংসনের একটা প্রতিক্রিয়া আশঙ্কামূলক নয় যে আগামী বছরের নির্বাচনে হাউসে যে এখন মেজরিটি পেল মাত্র এই বছর খানেক আগে, 1.5 বছর আগে, সেই মেজরিটিও ডেমোক্রেটিক পার্টি হারাতে পারে। বলে আগামী বছর সেনেটে তো রিপাবলিকানদের মেজরিটি থাকবেই, হাউসেও হারাতে পারে, এই আশঙ্কামূলক নয়। এবং প্রেসিডেন্ট পদের নির্বাচন ব্যাপারটা এখনো পুরোপুরি অনিশ্চিত।
জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
বিশ্ব সংবাদে শুনেছেন, বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গাদের দুই দিনের বৈঠকে কোনো সাফল্য আসেনি। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল।
শেষ পর্যন্ত রোহিঙ্গা বিরোধী একগুয়েমি মনোভাব বজায় ছিল মিয়ানমার প্রতিনিধি দলের আলোচনায়। রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি কিংবা নাগরিক অধিকারের প্রশ্নে কোনো সদুত্তর মিলেনি। মিয়ানমার প্রতিনিধি দলও স্বীকার করেছেন এটি ছিল একটি ব্যর্থ বৈঠক। তবে রোহিঙ্গারা দাবি করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে রোহিঙ্গাদের সাথে লোক দেখানো বৈঠক করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ধারণা, গণহত্যার অভিযোগ সহ আন্তর্জাতিক চাপ থেকে বাঁচার জন্য মিয়ানমারের নানামুখী কৌশলের অংশ হতে পারে এই বৈঠক।
এ ফেল ডিসকাশন ইজ এ দিস ডিসকাশন দেয়ার ইজ নো এনি কাম অর দ্য নিউ রিজোলিউশন ফর আস ইট ইজ উই থিং দ্যাট ডিসকাশন ইজ দ্য ফেল সিচুয়েশন
তারা হাল্লালো তে এড বড় কিয়ান গজিলাম তারার মুখ তো কিনেলে সাই মানে আরার যত লই যাবে বলি হয় রাছে তারা আরার সব সময় জিয়ান হ মানি বাঙালি 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 আজও তারা বাঙালি রোড থাকে গিয়ে গই তারা হো দেখি আরার বাংলাদেশি তা যদি আরা যদি বাঙালি বাঙালি হলে অনরা আরার লজবালা খেয়াল আস আর দেশের থাকে গেলাম বেদি খেয়াল তাইলাম দেখি হইয়ে এন যে হত হই ভাজুন দে শুনি ভাজুন দে তোমারা সিকিউরিটি তোমার আরা দিনে ভাজুন তোমার জিয়ান সিটিজেনশিপ রোহিঙ্গা মাগর ইয়ান আরা দিনে ভাজুন তারা দূর হয়ে আরা লয়রে মানি এ দূর মাঝে উড়ি গিয়ে হই তুই তার আর হাল্লালতি মানি তার ইয়ে হর আরা ইয়ে হর মানি তার আর মুখত রোহিঙ্গা হর ইয়ান কালি মেলাই দো না ভারি তারা আরা লো সব সময় নাটকিং গরু গরু নাটকিং গরু গরু আরা লো উব্বাস হয়ে দে নাটকিং অদ অদ করতে হচ্ছে রে
তার মেনশন হইলে দেখা যায় এমব্রিসি দন এমব্রিসি দন নইয়া মানুষ কো অন্য দেশে তুত আছে দেশত গলিলে নইয়া হন ডকুমেন্ট নাই মানুষই বারদ আছে এমব্রিসি দন ইয়ান আরা আছে রিভিউজ করি পেলাই আর এমবিসি এমবিসি প্রসেসরে ডাইভ গ্যাবরি পেলত আছে তুই আছে রিভোক করি পেলগই আর আছে সাজেশন দি তার ইয়ান লিখি লইয়ে তুই আজ দুই দিন পর্যন্ত আছে আর আর সাকসেস কিছু নাই আর আছে বেশি দাবি দাবা দি ইন কিছু জোয়াম নদে তারা বোধ ইন্টারেস্ট করতে রিপার্টেশন রিপার্টেশন এদুর ইন্টারেস্ট করতে আর আছে পলিটিক্যাল ইস্যুর আছে সলভ করি পেলা বলে তারা ইন্টারেস্ট নকরে ইয়ান জরিয়া আর আছে যে আর বড় কিয়ান তারা হইতে হইনি আরাই হই
মিয়ানমার প্রতিনিধি দলের কাছ থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া না পেয়ে হতাশ হয়েছেন দুই দিন ধরে বৈঠকে থাকা রোহিঙ্গারা। রোহিঙ্গারা জানিয়েছেন মিয়ানমারে গিয়েও ক্যাম্প জীবন গ্রহণ করার চেয়ে বাংলাদেশের ক্যাম্প জীবনে তারা বেশ ভালোই আছেন। অধিকারের প্রতিশ্রুতিহীন এই ধরনের আলোচনা সময় ক্ষেপণ আর তামাশা ছাড়া কিছুই নয়। তবে যেই আশা নিয়ে বৈঠকে অংশ নিয়েছিলেন রোহিঙ্গারা ফিরেছেন উল্টো ভীতি আর শঙ্কা নিয়ে।
আমরা বড় একটা আশা করছিলাম মিয়ানমার তো ডেলিগেশন আসবে, ডেলিগেশন আসলে আমাদের কিছু নিয়ে আসবে, আমাদের সফল হবে। এখন ডেলিগেশন আসার পর দেখি দিয়ে আমাদের কিছু কিছু নাই, আমরা কোনো সফলও নাই। এখন এটা নিয়ে আমরা কোনো খোঁজ না, আমরা না খোঁজ এখানে যে ডেলিগেশন আসছে ওরার কথা শুনি আমরা আগের থেকে বৈভঙ্গ পড়ে গেছি। দেখি দিয়ে আমরা আশা করছিলাম যে ভালো হবো, দেখি আমরা দেশের যাব, দেশের যাওয়ার একটা আনন্দ নিয়ে ওরার সাথে আমরা বসছিলাম। দেখি দিয়ে আমরা যাওয়ার মতো কোনো প্রজেস ওরা তো দেখি নাই, আমাদের যাওয়ার মতো ওরা কোনো একটা কথাই বলে নাই। এগুলো নিয়ে আমরা জানলে আমাদের বিপদ, দেখি দিয়ে আমাদের একটা সফলতা কিছু নাই।
ইতারা দাবি দাব বললে মানে এমবিসি কার্ড ধরলে মানে আর কি বুঝুম তোরা নিও এমবিসি কার্ড ধরিয়ে ইয়ার পরে সব ঘুরা ঘুরিব তোরা তো তুলে দেওয়া ঘুরিব তুই বা দে অনেক মানি লিবার জন্য তো ইয়ারা হয়তো আর এমবিসি কার্ড নদুম এমবিসি কার্ড ধরিয়ে মানে ইয়ারা গিয়েও বেসাবেশি কি ইয়ারা তো আর দেয় দেশিটা বাংলা এমবিসি কার্ড ধর মানে বাংলাদেশ তো মানে কি করি যখন দরবা ইয়ান অনেকক্ষণ ডকুমেন্ট নাই এই ইয়ারা দেয় মানে ইয়ার নিশুরুটি মানুষ আর তো আবার দুবার কি এমবিসি কার্ড ধরিয়ে গেলে দেশের মাঝে যাওয়া পরে
বৈঠক শেষে মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান সেদেশের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের ডিরেক্টর জেনারেল চান এই জানিয়েছেন অধিকারের মতো রাজনৈতিক কোন বিষয় নিয়ে তাদের আলোচনা ছিল না, তাদের আলোচনা ছিল মানবিক বিষয়গুলো
নিয়ে। We explained the situation, the current situation in the Rakhine State, and also our effort to improve the situation of the displaced person in the Rakhine. This is not the political dialogue. This is a discussion, just discussion to explain our effort to improve the situation in the Rakhine State. Yeah, and also to listen their concern. This session we took note the some of their concern, and also we have a opportunity to explain the what we are doing in the Rakhine State. There are some condition some of them are the very higher standard, and then the we win provide them the busy services and rights.
চান এই জানিয়েছেন, রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি এবং নাগরিক অধিকার দেয়া হবে না, তবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান করা হবে। এই ধরনের প্রতিশ্রুতিহীন আলোচনার কোনো ফলাফল আছে কিনা তা মিয়ানমার প্রতিনিধি দলের কাছে জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান সরাসরি বলেন, এই বৈঠকে কোনো ইতিবাচক ফলাফল আসেনি। বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও নাগরিকত্ব অস্বীকার করলে তথ্য প্রমাণ উপস্থাপন করেন রোহিঙ্গারা। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে টানা দুই দিনের বৈঠকে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি ও আসিয়ানের 7 সদস্যের প্রতিনিধির সাথে কথা বলেছেন প্রায় অর্ধশত রোহিঙ্গা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
বিশ্ব সংবাদে শুনেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
অ্যামনেস্টি বলেছে, খালেদা জিয়া আগে থেকেই অনেক অসুস্থ। তাকে কারাবন্দী করার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। সরকার তার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সচেষ্ট নয়, এমন অভিযোগের কথাও বলা হয়েছে বিবৃতিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের কাছে বেগম খালেদা জিয়ার বিশেষ চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার কথা বলেছে। বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক এই অধিকার সংস্থাটি জানিয়েছে, কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা কোনো একটি বেসরকারি হাসপাতালে তার বিশেষ চিকিৎসার কথা বলেছেন। কিন্তু খালেদা জিয়া ও তার পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও তাকে তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না। এটি কারাবন্দীদের চিকিৎসা নিয়ে জাতিসংঘের মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের আইন অনুযায়ী যে সকল কারাবন্দীর বিশেষ চিকিৎসা কিংবা সার্জারি প্রয়োজন হবে তাদেরকে অবশ্যই এ বিষয়ে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে। তবে খালেদা জিয়ার পরিবার অ্যামনেস্টিকে জানিয়েছে, সরকার তাদের কাছে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। অ্যামনেস্টি তাদের বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের বিধান অনুযায়ী সকল কারাবন্দীর সুচিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের। একই সঙ্গে কারাবন্দীরা তাদের সমাজে প্রচলিত চিকিৎসার সমমানের চিকিৎসা পায় সেটিও নিশ্চিত করতে হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বয়স এখন 74। বিএনপির অভিযোগ, কারাগারে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পান না তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে দেয়া বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, এই পরিস্থিতিতে তার চিকিৎসায় সরকারকে জাতিসংঘ আইন নেলসন ম্যান্ডেলা বিধি মেনে চলতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতে এনআরসি এবং সিএ এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন আজ কলকাতার পথে নেমেছে। এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলছেন আসানুল হক।
ধন্যবাদ। ভারতে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে, এবং এর জের ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বাম সংগঠন, সোশ্যাল মিডিয়া সংগঠনগুলো আজ পথে নেমেছিল। এ নিয়ে পরমাশিস ঘোষ রায় সরাসরি টেলিফোনে আমার সাথে যোগ দিচ্ছেন। পরমাশিস, আমরা জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনও বলেছেন যে গণভোট করা হোক এই জাতীয় নাগরিক পঞ্জী এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গণভোট করা হোক, এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে এটা করতে হবে, ভারতের তত্ত্বাবধানে এই গণভোট করলে চলবে না। অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিরোধী বিজেপির নেতারা বলছেন যে মুখ্যমন্ত্রী যা বলছেন তা সংবিধানের লঙ্ঘন, সংবিধানে পাশ হওয়া আইনের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা সংবিধানের লঙ্ঘন, তারা এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন। পরমাশিস,
এই বিষয়টাতে আমি কলকাতার একজন যুবক বলুন, পেশায় আমি সাংবাদিকতা করি, দেশের একজন নাগরিক হিসেবে, রাজ্যের বাসিন্দা হিসেবে। গত 9 ডিসেম্বর যেটা ভারতের লোকসভায় পাশ হয়েছে ধনী ভোটে, সেইটার পর থেকে আমাদের কলকাতা শহর পশ্চিমবঙ্গের রাজধানী আপনারা জানেন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু মিছিলের শহর, মিছিলের কলকাতা রূপান্তরিত হয়েছে। সবচাইতে যেটা আজকে প্রাসঙ্গিক বলার, আজকে কিন্তু বিরোধী দল বলে যারা বিরোধী আসনে রয়েছে আমাদের রাজ্যে, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল সরকারের যারা বিরোধী, বিজেপিকে না বাদ দিলাম, বিজেপি তো আছে, কিন্তু সে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামেরা এবং বুদ্ধিজীবীদের সংগঠন এবং সোশ্যাল মিডিয়ার সংগঠন কলকাতার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজপথে কিন্তু মিছিল সংগঠিত করেছে। ভারতবর্ষের যে আইন, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আইনে পরিণত হয়েছে, সেই আইনকে মানুষ কিন্তু পদচারণা দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করছে, গণজাগরণ, গণ আন্দোলনের মধ্য দিয়ে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জেনেছেন যে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘের দ্বারা গণভোট নেওয়া হোক, উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রের সরকারের কাছে, এবং উনি কেন্দ্রের সরকার যদি এই জিনিসটা পরিচালনা করে বা সেন্ট্রাল থেকে যদি পরিচালনা করে সেটাকে উনি মানবেন না। যদিও রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তথা সাংসদ বিজেপির, তিনি বলেছেন ওনার এগেনস্টে দেশদ্রোহিতার মামলা করা হবে, উনি তাতেও অ্যাকসেপ্ট করেছে সেটাকে। মানে বিষয়টা কিন্তু এখন কোন রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, ছাত্র সংগঠন, ছাত্রছাত্রী, সমস্ত স্তরে কিন্তু এটা প্রতিবাদের ভাষা উচ্চারিত হচ্ছে আকাশে বাতাসে পশ্চিমবঙ্গের মুখে।
আজকে যে মিছিল হয়েছে, পদযাত্রা হয়েছে, সেখানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নিয়েছেন, অপর্ণা সেন সহ কৌশিক সেন,
কৌশিক সেন, সোহাগ সেন, বিভিন্ন সমাজের বিভিন্ন বুদ্ধিজীবীরা বিভিন্ন ফিল্ডে, টালিগঞ্জের আপনারা জানেন যারা আজকে আজকের দিনে যারা অভিনয় জগতে যুক্ত, তারা প্রত্যেকেই খুব উচ্চবিত্ত এবং উচ্চ শিক্ষিত ঘর থেকে ছেলেমেয়েরা আসছেন, তাদের পড়াশোনা আছে। আমি বলছি না যে পড়াশোনা কম, তাকে কাউকে ছোট করছি না, কিন্তু সমাজের সমস্ত স্তরের মানুষ যারা সমাজের আইকন বলা যায়, তারা কিন্তু সকলেই পথে নেমেছেন আজকের এই যেটা আমরা আমাদের কলকাতার বাংলা সংস্কৃতি, যেটা আমাদের সংস্কৃতিতে, বাংলার সংস্কৃতি যাদেরকে আমরা আইকন হিসেবে ধরি, তারা কিন্তু প্রত্যেকেই আজকে পথে নেমেছেন এই আইনের ইমপ্লিমেন্টের প্রতিবাদে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? আপনি তো সাধারণ মানুষদের সাথে কথা বলছেন এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে।
প্রতিক্রিয়া আমি বলি যে কলেজের অধ্যাপক, প্রাইমারি স্কুলের টিচার, ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, চায়ের দোকানে বসে চা খায়, টুটো চালায়, বাজারে আড়াজ বিক্রি করে, এই ঘটনার প্রতিক্রিয়া কিন্তু সমস্ত কিছু এফেক্ট হচ্ছে। আজকের সমাজ কিন্তু এগিয়ে চলেছে, একটা মোবাইলে কিন্তু আপনি গোটা বিশ্বকে জানতে পারছেন। যে বাজারে আনাজ বিক্রি করে কার্তিক বলছে, দাদা বাঁধাকপি 7 টাকা নিচ্ছি, 7 দিন ধরে লরি আসছে না, এইসব করে কি হবে দাদা, জিনিসের মূল্য বেড়ে যাচ্ছে, আমাদের দোকান খুলছে 7 দিন ধরে, দোকানে কেনা বেচা নেই, মানে সে তার মতন করে বলছে। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বা ডাক্তারি কলেজের ছাত্র তারা বলছে যে, যারা আমরা পয়সা দিয়ে প্রাইভেট কলেজে পড়ছি, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, 4 বছরের কোর্স, পরীক্ষা এখন যদি পিছিয়ে যায় আবার পরীক্ষা 2 মাস পরে হবে, অ্যাপ্লিকেশন ফি নিয়ে নিচ্ছে, যে টাকা মানে সিচুয়েশন অনুযায়ী যে টাকা নিয়েছিল সেমিস্টার অনুযায়ী বেশি টাকা চাইছে, হোস্টেলে খরচা বেড়ে যাচ্ছে, মানে সকলে কিন্তু একটু বিরক্তিকর পরিবেশের মধ্য দিয়ে তারা কেউ এটাকে কিন্তু এটা খায় না মাথায় দেয় এটা জানার চাইতে মানুষের কিন্তু জনজীবন বিপর্যস্ত হচ্ছে সব ক্ষেত্রে। অফিসে টাইম মতো পৌঁছতে পারছে না, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, আনাজারা বলছে আনাজের গাড়ি আসছে না, জিনিসের দাম বাড়ছে, দাদা আমরা কি করব।
এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, মূলত কি কারণে মানুষ এই এই আইনগুলোর বিরুদ্ধে কথা বলছেন এত মানুষ?
দেখুন, বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষ, ভারতবর্ষের মানচিত্রে আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা পড়েছি, ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য, রামায়ণ, মহাভারত, আবার এটাও যখন আমরা স্কুলে পড়েছি, আমাদের ভারতবর্ষের যে ইতিহাস, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবর হুমায়ুন আকবর এরকম করে আমরা মনে রাখতাম। তো কে বলে দেবে দেশটা মুসলমানদের না হিন্দুদের? তো এইটা মানুষের বক্তব্য, সাধারণ মানুষের। আইনের পাতায় সংবিধানে কি লেখা আছে অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্ট হবে, সেগুলো বিচারের বিষয় এবং সেই মতন দেশ পরিচালিত হবে, কিন্তু এমন কিছু করব না সাধারণ মানুষ এরকম উদাহরণ দিয়ে কথা বলে সরকারের প্রতি আস্থা হারাবে, বিক্ষোভ হবে, এবং সেই জায়গায় রাজনৈতিক লোকেরা ঢুকে যায়। যারা লাইন লাইটে থাকে, মানে বিড়ালের ঘোড়ায় কে ঘন্টাটা বাঁধবে, সামনে এসে কে বলবে, সাধারণ মানুষ তো একটু ভয় ভীতি সরকারের এগেনস্টে কথা বলা, অ্যারেস্ট হয়ে যেতে পারি, আইন লঙ্ঘন হতে পারে। কিন্তু একটা কিন্তু গণজাগরণ তৈরি হয়েছে, মানুষ কিন্তু প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে, সকলে একত্রিত হয়েছে। এখন সময় বলবে এটা কোন দিকে গড়াবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা বিরক্তিকর পরিবেশ, অস্বস্তিকর পরিবেশ, ভারত কিন্তু অশান্ত।
পরমাশিষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও ধন্যবাদ।
ভারতের রাজধানী নতুন দিল্লির কর্তৃপক্ষ বায়ুর দূষণ ভয়ঙ্কর মাত্রায় পৌঁছলে স্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করে। শীতের মৌসুমে এই ভয়াবহতা আরও চরমে পৌঁছেছে। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন যারা পারবেন তারা যেন এই বিষাক্ত আবহাওয়া ছেড়ে অন্যত্র চলে যান। অঞ্জনা পাসরিচার প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন ইজাজ বিন হুসেন এবং শেগুফতার স্ট্রিম কুইন।
দিল্লির প্রধান প্রধান ইমারত ও ভবন বস্তুত যখন দূষিত ধূসর ধোঁয়াশায় আচ্ছাদিত ছিল, নন্দিনী গুহকে তাই কয়েক সপ্তাহের জন্য দিল্লি ছেড়ে চলে যেতে হয়। মাত্র কমাস আগেকার পরীক্ষায় দীর্ঘদিনের এই দিল্লি বাসিনী নন্দিনী গুহের অ্যাজমা রোগ ধরা পড়েছে। প্রাক্তন কলেজ প্রফেসর নন্দিনী গুহ বললেন,
আই হ্যাভ অলরেডি বিন পুট অন ইনহেলার্স অ্যান্ড অন নেসাল স্প্রেজ, সো আই ডোন্ট ওয়ান্ট to fall so sick that I have to be hospitalized.
ইতিমধ্যে আমাকে ইনহেলার ও নেজাল স্প্রে ব্যবহার করতে হচ্ছে। হাসপাতালে ভর্তি হবার মতো অসুস্থ হতে আমি চাই না।
মিসেস গোহতার চিকিৎসকের পরামর্শ শুনেছেন। তিনি পরামর্শ দিয়েছিলেন শীতের মৌসুমে শহরটি যখন বিষাক্ত ধোঁয়াশায় ভরে যাবে তখন যারা পারবেন তারা যেন শহর ত্যাগ করে চলে যান। স্যার গঙ্গারাম হাসপাতালের সেন্টার ফর চেস্ট সার্জারির চেয়ারম্যান ডক্টর অরবিন্দ কুমার বললেন,
ব্রেথলেসনেস, অ্যাকিউট অ্যাটাক্স অফ অ্যাস্থমা, অ্যাকিউট নিউমোনিয়া ইন স্পেশালি ইন ইয়াং চিলড্রেন এন্ড এলডারলি, দিজ আর থ্রি ইমিডিয়েট ইমপ্যাক্টস দ্যাট উই সি।
তরুণ বয়সী ও বয়োজ্যেষ্ঠদের মাঝে শ্বাসকষ্ট, প্রচণ্ড অ্যাজমা অ্যাটাক এবং বিপজ্জনক নিউমোনিয়ার তাৎক্ষণিক প্রভাব আমরা লক্ষ্য করি, তবে এর সুদূর প্রসারী প্রভাব হয় আরও মারাত্মক। ডক্টর অরবিন্দ কুমার বললেন,
to my mind there is no true non-smoker in polluted cities, because whether you inhale pollution smoke or you inhale cigarette smoke
amar dharona mote eshob bishakto shohor gulite adhumpai ar keu thakchen na karon bishakto dhuasha shosheni ba dhumpan kore er probhab kintu oi eki thakche karon ei duti karonei phusphusher cancer shoho nanabidho phusphusher roger drishtanto amra dekhte pai। এই ধোঁয়াশা কমাবার লক্ষ্যে 12 দিনের জন্য শহরের প্রায় অর্ধেক গাড়ির রাস্তা থেকে তুলে নেওয়া হয় এবং একদিন জোর সংখ্যা এবং পরের দিন বেজোর সংখ্যা প্লেটবাহী গাড়িগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হয়। পরিবেশ বিশেষজ্ঞের পরামর্শ যে দিল্লির এই ধোঁয়াশা মুক্ত করতে চিরস্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রায় 90 লক্ষ গাড়ি যা রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তাদের সংখ্যা কমিয়ে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। নতুন দিল্লির সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক অনুমিতা রায় চৌধুরী বলেন,
দ্য ট্রান্সপোর্টেশন সেক্টর উইল রিকোয়ার দ্য মোস্ট ডিসরাপটিভ অ্যাকশন, বিকজ অ্যাজ ইউ নো দ্যাট দ্য ডিপেন্ডেন্স অন পার্সোনাল ভেহিকলস হ্যাজ ইনক্রিজড টু সাচ অ্যান এক্সটেন্ট।
পরিবহন খাতে বিশেষ মনোযোগী হতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়বে, কারণ ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ওপর নির্ভরশীলতাটা এতই বেশি যে পরিসংখ্যানে দেখা যায় 2010 সাল থেকে শুধুমাত্র পরিবহন খাতের বিষাক্ত নির্গমন 40% বৃদ্ধি পেয়েছে।
এসব ব্যবস্থা তড়িৎ নেওয়া সম্ভব নয়, তাই চিকিৎসকেরা দিল্লির বাতাসের PM 2.5 নামের ক্ষুদ্র অথচ অত্যন্ত মারাত্মক পলিউটেন সম্পর্কে লোকজনকে জানাতে বিশেষ মনোযোগী হয়েছেন ডক্টর অরবিন্দ কুমার।
There's no point in talking to people about the numbers, you know. If you tell them PM is 400, PM is 450, I mean, it doesn't really connect with them. But if you tell them that a 28-year-old...
লোকজনদের কাছে PM এর সংখ্যা জানিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা বলবো PM এখন 400, তবে তা হয়তো বা 450, তাই এভাবে লোককে বোঝানো যাবে না। তবে যদি বলা হয় ধূমপান করে না এমন 28 বছর বয়সী দিল্লির একটি মেয়ের হয়তোবা বিষাক্ত বাতাসের কারণে ফুসফুসে ক্যান্সার হয়েছে চড়ে বসবে বা তাই নিয়ে ভাববে, তাই জরুরি কোনো বার্তা লোকজনদের কাছে পৌঁছাতে আমরা স্বাস্থ্য সম্পর্কিত বার্তা উত্থাপন করি। সুধা মারোয়া নামের একজন দাদু বললেন,
The maximum what we do is take her to play in some mall in the play area.
মল বা বিপণী কেন্দ্রে খেলার জায়গায় শিশুদের খেলার জন্য নিয়ে যেতে পারি বড় জোর, তবে বাইরের আবহাওয়া শিশুদের আমরা নেব না।
তবে এর মাঝেও অনেকেই আবার বিষাক্ত ধোঁয়াশায় ছুটিও উপভোগ করছেন।
এবার নারী কণ্ঠ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সুগুপ্তেন স্ট্রিং কুইন শুরু করছি আজকে নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে পাকিস্তানে কিশোরী তরুণী ফুটবল খেলোয়াড়দের বিষয়ে আলোচনা করব। পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে মহিলাদের খেলা পুরুষদের চাইতে অনেক পিছিয়ে আছে, তবে তার জন্য যে মহিলারা খেলতে পছন্দ করেন, সর্বাত্মক চেষ্টা করেন এবং পরিবর্তনের দাবি জানান তারা থেমে আছেন তা কিন্তু নয়। পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচির একটি দরিদ্র এলাকায় অল্প বয়সী মেয়েরা ফুটবল খেলার ব্যাপারে এতই আগ্রহী যে পরিবার সমাজের আপত্তি সত্ত্বেও তারা খেলে গেছে। করাচিতে আমাদের সংবাদদাতা আয়েশা তানজিম তার রিপোর্টে জানিয়েছেন ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে অবশ্য তাদের সন্দেহ রয়েছে। রোদ ভরা দুপুরে আপনি যখন দেখবেন তারা খেলছে তখন ভাবতে কষ্ট হবে যে এই পর্যায়ে পৌঁছতে এই কিশোরীদের কত চ্যালেঞ্জ পার হতে হয়েছে। মানুর মোহাম্মদ হচ্ছেন টিমের ক্যাপ্টেন। মানুর বলল,
हमारे एरिया में लियारी से ताल्लुक रखती हूँ तो यहाँ पर अलाउ नहीं किया जाता गर्ल्स को फुटबॉल खेलना, तो बहुत मुश्किलात का सामना हुआ था। घर वाले मना करते थे कि गर्ल्स आप लड़की हो, लड़की फुटबॉल नहीं खेलती ये वो। फिर मैंने मतलब घर वालों को कन्विंस किया, उन्हें मनाया। उसके बाद अब जब वो देख रहे कि मैं अपनी टीम की कैप्टन हूँ तो वो अब ना थोड़ा मतलब
चेंज होते जा रहे हैं। हमारे इलाका में फुटबॉल खेलते दिया है ना, আমি প্রচণ্ড চ্যালেঞ্জের সম্মুখীন হই। আমার পরিবার থেকে বলা হয় মেয়েরা ফুটবল খেলে না। আমার পরিবারকে বোঝানোর জন্য অনেক কষ্ট করতে হয়। আমি এখন টিম ক্যাপ্টেন হওয়ার পর তারা ধীরে ধীরে তাদের মত পরিবর্তন করছেন। এই কিশোরী ও তরুণীরা একটি স্থানীয় ফুটবল ক্লাবের সদস্য। ক্লাবটির নাম জাফা একাডেমি। করাচির দরিদ্র এলাকা লিয়ারিতে এই ক্লাবটি অবস্থিত। পাকিস্তানের বিভিন্ন এলাকায় মেয়েদের জন্য একই ধরনের বেসরকারি ফুটবল ক্লাব আছে। জাতীয় ফুটবল ফেডারেশনে যদিও ক্লাবটি নিবন্ধভুক্ত, তারা ফেডারেশন থেকে কোনো অর্থায়ন পায় না। ক্লাবের কোচরা স্বেচ্ছাসেবী, বিত্তশীলরা খেলোয়াড়দের পোশাক দান করেন। সামাজিক বিরোধিতা ছাড়াও ক্লাবের বহু মেয়ের বাড়িতেও কঠিন আর্থিক পরিস্থিতির সম্মুখীন হয়। মেধা ও আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে শেষ পর্যন্ত পারিপার্শ্বিকতা এবং পরিস্থিতির কারণে খেলা ছেড়ে দিতে হয়। মাইকান বালোচ একজন ফুটবল খেলোয়াড়। মাইকান বলল,
আমারে যে ইতনি অচ্ছি প্লেয়ার যে মিডফিল্ড খেলতি থি ও ভাইস ক্যাপ্টেন থি ও লেভেল সে আতি থি আজ ও আমারে বিচ নেই হে কিউকি উনকি ফ্যামিলি সাপোর্ট নেই কর রহি উসকি মামা কি আইজ নেই হে অর ঘর মে ইতনা কুছ হে ভাই সাপোর্ট নেই করতে হে কিতে ফুটবল সে আপকো ক্যা মিলেগা আপ খেলনে জাতে হো সুবহ জাতে হো রাত কো আতে হো।
অত্যন্ত দক্ষ এক খেলোয়াড় যিনি মিডফিল্ডার ছিলেন এবং টিমের ভাইস ক্যাপ্টেন ছিলেন, তিনি এখন আর আমাদের সঙ্গে নেই। কারণ তার পরিবার সমর্থন করেন না যে তিনি খেলবেন। তার মা অন্ধ এবং তার ভাইরা চান যে তিনি বাড়িতেই থাকবেন। আমাদের আরেকজন অত্যন্ত দক্ষ খেলোয়াড়, যিনি ফরওয়ার্ড খেলোয়াড় ছিলেন, তার বাবা মারা যাওয়ার পর তাকে এখন চাকরি করতে হচ্ছে। যারা সব বাধা বিপত্তি অতিক্রম করে তাদের মনের আশা পূরণ করেছে এবং খেলা খেলছে, তারা একটি বিষয় অভিযোগ করেন। তারা বলেন তারা সরকারের কাছ থেকে কোনো সমর্থন পান না। পাকিস্তানে মহিলাদের জাতীয় টিম আছে, তবে সাহায্য সহায়তা না পাওয়ায় এবং জনগণের ঔদাসীন্যের ফলে টিমকে অনেক কষ্ট করতে হয়। এই কিশোরী তরুণীরা বলেন যদিও তারা তাদের পরিবারদের বোঝাতে সক্ষম হয়েছেন যেন তাদের খেলতে দেয়া হয়, তবে ভবিষ্যতে তারা খেলার জগতে টিকে থাকতে পারবেন বিশ্বাস করাটা তাদের পক্ষে আরো বেশি কঠিন।
একটু ভিন্ন রকমের খবর। বাংলাদেশের বগুড়ার নারী সঞ্জিদা শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের বিনা পয়সায় পড়ালেখা করান এবং সেই শিশুদের মাঝে বগুড়ার ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব শীত, বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া সংবাদদাতা প্রতীক অমর।
দীর্ঘদিন ধরে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের বিনা পয়সায় লেখাপড়া করান বগুড়ার এক নারী সঞ্জিদা বেগম। প্রতিদিন বিকেলবেলা এসব শিশু তার বাড়ির আঙ্গিনায় বসে ক্লাসের পড়া শেখে। এসব শিশুদের বেশিরভাগই হতদরিদ্র পরিবারের, এমন সংবাদ ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বগুড়ার প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দের দৃষ্টিগোচর হলে শীত, বস্ত্র এবং শিক্ষা উপকরণ হাতে ছুটে যান তাদের কাছে।
যে ওনার নিজের বাড়ির চালা নাই, ওনার স্বামী একটি ছোট দোকান করে, পাশাপাশি সব কিছু বাদ রেখে উনি ইচ্ছা করলে প্রতিটা বাচ্চার থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা নিতে পারতেন, কিন্তু উনি কোনো অর্থ নেয় না, বরং সে বাচ্চাদেরকে একবেলা কোনো দিন পারলে হাতে নাস্তা বিস্কিট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উনি দেওয়ার চেষ্টা করেন। এই অদ্ভুত দৃশ্য দেখে আমি আজকে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের পক্ষ থেকে বাচ্চাদের স্কুলের ব্যাগ, খাতা এবং শীতের কাপড় দিয়ে আমি নিজেকে গর্বিত মনে করলাম না, আমি মনে করলাম যে আমার জীবন দশায় আমি একটি ভালো কাজ করলাম।
বাচ্চারা এতটা খুশি হয়েছে, তারা অনেক উৎসাহী হয়েছে এবং তাদের অনুপ্রেরণা দেখে আমাদের আরও ভালো লাগছে। আমরা আশা রাখবো ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের, বগুড়া ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য।
শীত, বস্ত্র, যে তাদের খাতা, ব্যাগ দিতে পেরে আমরা আনন্দিত এবং বাচ্চারাও খুবই খুশি হয়েছে।
শীতের গরম পোশাক, স্কুল ব্যাগ আর খাতা পেয়ে আনন্দ প্রকাশ করেন এসব শিশু এবং তাদের অভিভাবকরা।
আমি খাতা পাইছি, ব্যাগ পাইছি, সোয়েটার পাইছি, এটা পেয়ে আমার খুব আনন্দ লাগছে।
সোয়েটার পেয়েছি, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ পেয়েছি আর পড়ালেখার জন্য খাতা পেয়েছি।
স্কুলে যাওয়ার জন্য আমাদের ব্যাগ দিয়েছে, লেখার জন্য আমাদের খাতা দিয়েছে, আর শীতের জন্য আমাদের সোয়েটার দিয়েছে।
ছেলের শীতের পোশাক, খাতা, ব্যাগ পায় আজ খুব খুশি লাগছে।
কিভাবে এতগুলো শিশুকে লেখাপড়া শেখান সেই গল্প শোনালেন সঞ্জিদা বেগম।
তাদেরকে শুনি যে তোমরা কোন কোন ক্লাসে কোন সাবজেক্টে দুর্বল সেটা আমার জানা, আমি জানাবো, সেটা আমি তোমাকে শেখাবো। তারপরে সাহা অনেকে জানা যে আমার ইংলিশে, কেউ বলে আমার বিজ্ঞানে, কেউ বলে আমার অঙ্কে, আচ্ছা সেগুলো নিয়ে আসো করে দিই। ভয়েস আমেরিকার পক্ষ থেকে আমার ছেলেকে যে সার জন্য খাতা, ব্যাগ এবং পোশাক শীতের পোশাক আমি খুব খুশি।
আমাদের সমাজে অনেক ভালো মানুষ রয়েছে, তাদের অনেকেই পদ্মার আড়াল থেকে ভালো কাজ করে যাচ্ছেন। এমন ভালো মানুষদের পাশে বিত্তবানরা দাঁড়ালে সমাজকে আরো আলোকিত করা সম্ভব। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
এবার সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ গতরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি নিজের রাজনৈতিক ফাঁদায় আদায়ের জন্য প্রেসিডেন্ট পদের অপব্যবহার করেছেন এবং তারপর তার কর্মকাণ্ড নিয়ে তদন্ত করতে কংগ্রেসের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এখনও পরিষ্কার নয় যে বিষয়টি বিচারের জন্য কত তাড়াতাড়ি সেনেটে যাবে এবং মনে করা হচ্ছে যে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতায় গঠিত সেনেটে ট্রাম্প এই সব অভিযোগ থেকে খালাস পেয়ে যাবেন। সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল বলেছেন যে জানুয়ারি মাসে সেনেটের কার্যক্রম বিষয়টি অগ্রাধিকার দেবে। ভোটে অভিশংসন প্রস্তাব পাশ হওয়ার পরপরই হোয়াইট হাউস এক বিবৃতিতে একে ভাঁওতাবাজির অভিশংসন বলে অভিহিত করেছে এবং বলেছে যে এদেশের ইতিহাসে এটি হচ্ছে অন্যতম একটি লজ্জাজনক রাজনৈতিক অধ্যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ছিল এমন সব অভিযোগের উপর ভিত্তি করে যা তাঁর কথায় কল্পনাপ্রসূত। আজ মস্কোতে পুতিন তাঁর বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তাঁকে অভিশংসনের পক্ষে ভোট দিলেও তিনি আশা করছেন ট্রাম্প ক্ষমতায় টিকে থাকবেন। মিয়ানমারের দক্ষিণ অঞ্চলের রাখাইন শহরে আজ তিনটি ছোট ছোট বোমা বিস্ফোরিত হয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। মিয়ানমারের অসামরিক নেত্রী অং সান সুচির ওই সংঘর্ষপূর্ণ রাজ্যে এক ব্যতিক্রমী সফরে গিয়ে নাম্বার ঠিক আগেই এই বিস্ফোরণটি ঘটে। মিয়ানমারের পশ্চিম উপকূলের অদূরে সাধারণত শান্তিপূর্ণ মানাং শহরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেখানেই সুচির একটি সৌরশক্তি স্থাপনা উদ্বোধনের কথা ছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নামের একটি সংগঠন মনে করছে যে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমির খসরু।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে কল্যাণ ফ্রন্টের প্রধান অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনের কারণে বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন।
এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এবং ধর্মীয় বিভাজনে সহায়তা করবে, ফলে বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই দেশ থেকে প্রবণতা বাড়বে বলে আমরা মনে করি।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই আইনের কারণে উপমহাদেশের সংখ্যালঘুদের মধ্যে চরম একটি বিশৃঙ্খলা দেখা দেবে, অসাম্প্রদায়িকতার ছন্দ পতন হবে, দীর্ঘকালের সহাবস্থানের সংস্কৃতি বিনষ্ট হবে। ভারতের গণতন্ত্রকামী জনগণের পক্ষে সমর্থন ব্যক্ত করা হয় ওই সংবাদ সম্মেলনে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তান বলছে যে তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত বিতর্কিত কাশ্মীরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। পাকিস্তান অভিযোগ করছে যে এর লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শান্তিতে বিঘ্ন ঘটিয়ে সীমান্তের ওপার থেকে হামলা চালানো। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি আজ ভিডিওর মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রতি তাঁর কথায় নতুন দিল্লির হুমকি সম্পর্কে ইসলামাবাদের উদ্বেগের বিষয়টি জানিয়ে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন। কুরাইশি বলেন, সেই চিঠিতে তিনি বিশ্বসভাকে অনুরোধ করেছেন যে ভারত ও পাকিস্তানের জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনগুলো যেন বাস্তব পরিস্থিতি সম্পর্কে নিরপেক্ষ তদন্ত করে এবং তথ্যগুলো যেন নিরাপত্তা পরিষদের নজরে আনেন। মন্ত্রী বলেন, কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা, যাকে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখাও বলা হয়, সেখানে ভারতীয় সেনাবাহিনীর চলাচল এবং সৈন্য মোতায়েনের আভাস পাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। মালয়েশিয়ায় যে চারদিনব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে সৌদি আরব হচ্ছে মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে অন্যতম একটি দেশ, যে কিনা এই সম্মেলনে যোগ দিচ্ছে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এই সম্মেলনের আয়োজন করেছেন। সম্মেলনে যেসব বিষয় আলোচিত হবে বলে মনে করা হচ্ছে সেগুলো হলো চীনের দুর্গম শিনজিয়াং প্রদেশে উইঘর মুসলিমদের দুর্দশার কথা, যেখানে লক্ষ লক্ষ লোককে সমালোচকরা বলছেন বন্দি শিবিরে আটক রাখা হয়েছে।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন আইদিন উৎকু এবং সামাজিক মাধ্যম সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ এবং
আমি আনিস আহমেদ
আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.